শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার বেলা 11টা আর বাংলাদেশ ও ভারতে বৃহস্পতিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী খসুয়ে ঢাকায় এসে পৌঁছেছেন।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
বাংলাদেশকে স্বল্প আর দীর্ঘ মেয়াদে বিদ্যুৎ সরবরাহ করবে দামোদর ভ্যালি কর্পোরেশন।
এছাড়াও রয়েছে নারী কণ্ঠ, আজকের অতিথি মনিজা রহমান।
আমি সিদ্ধান্ত নিলাম না, আমি এখানেই থাকবো, এটাই আমার ভালোবাসার জায়গা। কারণ ক্রীড়া সাংবাদিকতার আমার কাছে মনে হচ্ছে এটা শুধু আমার পেশা না, এটা আমার নেশাও, আমার প্যাশন।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের দক্ষিণাঞ্চলের কর্তৃপক্ষ 19 বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে স্কুলে 17 জনকে হত্যার দায়ে অভিযুক্ত করেছে। পুলিশ বুধবার নিকোলাস ক্রুজকে মায়ামির 70 কিলোমিটার পূর্বে পার্কল্যান্ড এলাকার মার্জোরি স্টোনম্যান ডাগলাস হাইস্কুলে আক্রমণ চালানোর দায়ে আটক করেছে। পুলিশ জানিয়েছে হামলাকারী ওই স্কুলেরই প্রাক্তন এক ছাত্র। সে স্কুলের বাইরে গুলি চালিয়ে পরে স্কুলের ভেতরে ঢুকে গুলি করতে থাকে এবং পরে ছাত্রছাত্রীদের একটি দলের সঙ্গে মিশে পালিয়ে যায়। ওই ঘটনায় 17 জন প্রাণ হারিয়েছে এবং আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শেরিফ স্কট ইসরায়েল ওই ঘটনাকে ভীতিকর, নারকীয় হত্যাকাণ্ড এবং জঘন্য বলে উল্লেখ করেন। তিনি জানান স্কুলের ভেতরে 12 জন, বাইরে কম্পাউন্ডে 3 জন এবং হাসপাতালে নেবার পথে 2 জনের মৃত্যু হয়। FBI এই ঘটনার তদন্ত কাজে সহায়তা করছে। শুক্রবার ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ ও মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে 3 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় গেছেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল খোসয়ে। তিনি দেশটির 12 সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এ বিষয়ে ঢাকা থেকে আমির খসরুর বিস্তারিত রিপোর্ট।
শুক্রবার যে বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে সেখানে দুই দেশের মধ্যেকার সীমান্ত সমস্যা বলে ইয়াবা চোরাচালান রোধে করণীয় এবং সীমান্ত সহযোগিতার বিষয়গুলো আলোচনা হবার কথা রয়েছে। তবে ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিতকরণ, বাংলাদেশে যাতে আর রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বার্থে রাখাইন পরিস্থিতির উন্নয়নের বিষয়টি নিয়ে বাংলাদেশ আলোচনা করবে। মিয়ানমারের পক্ষ থেকে বাংলাদেশকে ইতিপূর্বে হস্তান্তর করা আরসার 1300 জন কথিত সন্ত্রাসীর ব্যাপারে অগ্রগতি জানতে চাওয়া হবে। রাতে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন। এদিকে UNHCR বর্তমান নিরাপত্তা পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য অনুকূল নয় বলে জানিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের দামোদর ভ্যালি কর্পোরেশন বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করবে, এ সম্পর্কেই কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
বিদ্যুৎ ঘাটতি মেটাতে ভারত থেকে বিদ্যুৎ কিনছে বাংলাদেশ। বিভিন্ন প্রতিযোগী বিদ্যুৎ সংস্থাকে দামের হারে হারিয়ে দিয়ে স্বল্প তো বটেই দীর্ঘমেয়াদী বিদ্যুৎ সরবরাহের বরাত জিতে নিল দামোদর ভ্যালি কর্পোরেশন বা DVC। সংস্থার তরফে এক বার্তায় জানানো হয়েছে চলতি বছরের জুন মাস থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত টানা 19 মাস স্বল্প মেয়াদে DVC বিদ্যুৎ রপ্তানি করবে। এরপর দীর্ঘমেয়াদী বিদ্যুৎ সরবরাহ শুরু হবে 2022 সালের জানুয়ারি মাস থেকে, চলবে 2033 সালের মে মাস অবধি, টানা 12 বছর। দুই ক্ষেত্রেই 300 মেগাওয়াট পর্যন্ত থাকবে সরবরাহের পরিমাণ। বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী সরবরাহের হার উঠবে বা নামবে, এমনই জানিয়েছেন DVC কর্তারা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
অনুসন্ধানী সাংবাদিকদের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এই তথ্য ফাঁস করেছে যে প্যারাডাইস পেপারসে এবার 20 জন বাংলাদেশির নাম এসেছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
অনুসন্ধানী সাংবাদিকদের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এই তথ্য ফাঁস করেছে যে 20 জন বাংলাদেশের নাম এসেছে, এর মধ্যে একমাত্র স্বঘোষিত ধনকুবের ডক্টর মুসা বিন শমসেরের নাম ছাড়া উল্লেখযোগ্য কেউ নেই, যদিও বাকি সবার পরিচয় দেওয়া হয়েছে ব্যবসায়ী হিসাবে। রিপোর্টে তাদের নাম, ঠিকানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে। এর আগের তালিকায় ব্যবসায়ী আবদুল্লাহ ওয়াল মিন্টুর নাম এসেছিল। এবার কর ফাঁকির তালিকায় উঠে এসেছে বিশ্বের 1,10,000 ব্যক্তি ও 85,000 প্রতিষ্ঠানের নাম। দু দফায় মোট 7,85,000 প্রতিষ্ঠান ও 13,20,000 ব্যক্তির কর ফাঁকির তথ্য বেরিয়ে এলো। ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংক বিষয়টি খতিয়ে দেখছে। এনবিআর এর একজন কর্মকর্তা বলেন, এটা সরাসরি মানি লন্ডারিং। উল্লেখ্যের আগে পানামা পেপার ফাঁস হওয়ার জের ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পদ হারান, তখনই বেরিয়ে আসতে থাকে বিশ্বের ক্ষমতাধর অনেক ব্যক্তির গোপন বিনিয়োগের তথ্য। এরা কর ফাঁকি দিতে বিভিন্ন অফশোর কোম্পানিতে বিনিয়োগ করেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, দেশের সংস্কার কাজকে এগিয়ে নিতে রাজনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দেওয়ার প্রচেষ্টার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার রাষ্ট্রপরিচালিত টেলিভিশনে হাইলে মারিয়াম ডেসেলে বলেন, প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন ইপিআরডিএফ কোয়ালিশনের চেয়ারম্যান পদ থেকে তিনি সরে দাঁড়ানোর জন্য পদত্যাগ দাখিল করেছেন। ওদিকে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট সাইরিল রামাফোসকে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। প্রধান বিচারপতি মাগোয়াং সংসদ আইন প্রণেতাদের বলেন, কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় বিনা ভোটে রামাফোসকে কেপটাউনের পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ক্ষমতাসীন দল ANC-র চাপে পদত্যাগ করার কথা ঘোষণা দেন, যার মধ্য দিয়ে তার 9 বছরের শাসনামলের সমাপ্তি ঘটল। ভারতে আমেরিকা থেকে যে মোটরসাইকেল আমদানি করা হয় তার উপরে ভারতে 50% আমদানি শুল্ক রয়েছে, কিন্তু ভারত থেকে আমেরিকায় যে মোটরসাইকেল রপ্তানি করা হয় তার উপরে কোনো শুল্ক নেই। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, দুদেশের অভিন্ন আমদানি শুল্ক থাকা উচিত। এ বিষয়টি নিয়েই বিস্তারিত জানাচ্ছেন কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
ভারত মার্কিন হার্লে ডেভিডসন মোটরসাইকেলের ওপর 50% আমদানি শুল্ক চাপায়, অথচ একেবারে বিনা শুল্কে হাজার হাজার ভারতীয় মোটরসাইকেল আমেরিকায় বিক্রি হচ্ছে। আর ভারতে ওই মার্কিন মোটরসাইকেল বিক্রি হয় বছরে 1,500 মাত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন এটি অসম কর ব্যবস্থা, এটা ঠিক নয়। ভারত অবশ্য বলছে আগে আমদানি শুল্ক প্রথমে 100% এবং পরে 75% ছিল, এখন তো কমে 50% হয়েছে। ট্রাম্প বলছেন এটা ঠিক নয়, দুই দেশেরই একই হারে আমদানি শুল্ক থাকুক, সেটাই তো ন্যায্য কর ব্যবস্থা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর, ভারতে অনুপ্রবেশের জন্য তৈরি প্রায় 300 জঙ্গি, সুযোগ পেলেই সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করবে জঙ্গিদের ওই দল। এ বিষয়ে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর তরফে ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের পুলিশ প্রশাসনকে বিষয়টি নিয়ে জানানো হয়েছে। সেনা সূত্রের খবর, সীমান্ত পেরিয়ে ভারতে কোনোভাবে অনুপ্রবেশ করতে পারলেই জম্মু কাশ্মীরে একের পর এক হামলা চালাবে লস্কর-ই তৈবা ও জৈশ ই মোহাম্মদ জঙ্গিরা। কিন্তু সীমান্ত পেরিয়ে জঙ্গিরা যাতে কোনোভাবে ভারতে প্রবেশ করতে না পারে তার জন্য নেওয়া হয়েছে উপযুক্ত ব্যবস্থা। সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল দেবরাজ আনবু জানিয়েছেন, সীমান্তের ওপারে যে 300 জঙ্গির দলটি ভারতে অনুপ্রবেশের ছক কষছে, যে কোনোভাবে তা আটকে দিতে হবে, তার জন্য সতর্ক হতে হবে বাহিনীকে। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে 185 থেকে 220 জন জঙ্গি অপেক্ষা করছে দক্ষিণে এবং 190 থেকে 225 জন জঙ্গি অপেক্ষা করছে পীর পাঞ্জাল রেঞ্জের কাছে। পাশাপাশি পাকিস্তানি সেনাবাহিনী জম্মু কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ এবং হামলার পিছনে অন্যতম বড় ভূমিকা নিচ্ছে বলেও জানিয়েছেন দেবরাজ আনবু। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
2017 সালে আফগানিস্তানে অসামরিক লোক নিহতের সংখ্যা যে 9% কমেছে তা জাতিসংঘ নথিভুক্ত করেছে, তবে এবছর আফগানিস্তানে সহিংসতা বাড়ার কারণে অসামরিক লোকজনের প্রাণনাশের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে তারা সতর্ক করেছে। বৃহস্পতিবার আফগানিস্তানে জাতিসংঘের সাহায্যকারী সংস্থা ইউনেমা তাদের বার্ষিক রিপোর্টটি প্রকাশ করেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, গত বছর বন্দুক সহিংসতায় মোট 10,400 53 জন নাগরিক হতাহত হয়েছে, এর মধ্যে 3,438 জনের মৃত্যু হয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। আপনারা খবরই শুনেছেন, ফ্লোরিডার পার্কল্যান্ডের একটি হাইস্কুলে প্রাক্তন এক ছাত্রের গুলি চালানোর ঘটনায় 17 জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় সেখানে এবং সারা দেশেই শোকের ছায়া নেমে এসেছে। ফ্লোরিডার বোকো রোটনে রয়েছেন বাংলাদেশি আমেরিকান চেম্বার্স অফ কমার্সের প্রেসিডেন্ট এবং ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান। তার সঙ্গে এখন কথা বলছেন রোকেয়া হায়দার।
জনাব আতিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনি সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন, তার জন্য আগে থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকেও আমাকে আনার জন্য।
আপনি তো নিজেও জানেন আপনি ওই ঘটনাস্থলের কাছাকাছি রয়েছেন। ফ্লোরিডায় একটি দুঃখজনক ঘটনা গতকাল ঘটে গেছে এবং 17 জন প্রাণ হারিয়েছে ফ্লোরিডার মার্জরি স্টোনম্যান ডাগলাস হাই স্কুলে পার্কল্যান্ডে। এবং সেখানে যে এই ঘটনা ঘটলো, এই মুহূর্তে আপনি তো চারপাশে দেখছেন, প্রতিক্রিয়াটা কেমন দেখছেন আর সেখানকার পরিবেশটা কেমন দেখছেন?
পরিবেশ খুবই দুঃখজনক এবং প্রত্যেকটা স্কুলে, আমি আজকে ওদিক দিয়ে আসার সময় এখানে কোকোনাট ক্রিক হাই স্কুল এবং হিজবরো হাই স্কুলের কাছে প্যারেন্টসরা সব জমাগত হয়েছে, প্যারেন্টসরা সব দাঁড়িয়ে প্রতিবাদ করছেন। বিকজ স্কুল নিড বি সেফ জোন, স্কুলে সেফ জোন থাকা দরকার। কেন আপনি জানেন যে প্রত্যেকটা বাপ মা তার সন্তানদেরকে কিভাবে ভালোবাসেন এবং তারা স্কুলটা মনে করেছেন তার সেফ জোন।
হ্যাঁ, একটা নিরাপদ জায়গা হবে তো স্কুলে, কিন্তু দেখা যাচ্ছে যে গত এক বছরের মধ্যে বেশ কয়েকবার এই ধরনের দুঃখজনক ঘটনা, গুলি চালানোর ঘটনা ঘটেছে, অনেকে প্রাণ হারিয়েছে,
দুঃখজনক এটা।
হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমেরিকার। তো এই মুহূর্তে যে ফ্লোরিডায় যেটা দেখছেন, ফ্লোরিডার মানুষজন কি বলছেন? যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে আপনি খুব একটা দূরে নেই, খুব সেখানকার যে অন্যান্য স্কুল
আতঙ্ক ছড়িয়ে গেছে প্যারেন্টসের মধ্যে, এবং যেটা স্কুল সেফ জোন কিন্তু সেখানে গিয়ে তারা তাদের প্রিয়জনকে হারাচ্ছে, এর যে দুঃখজনক ঘটনা কোথায় নেই, প্রত্যেকের মনে একটা আতঙ্ক ছড়িয়ে আছে এবং প্যারেন্টসরা খুবই উদগ্রীব যে তাদের ছেলেদের মেয়েদেরকে স্কুলে পাঠাবে কিনা, এই একটা ভাব। এবং প্রত্যেকটা স্কুলের সামনে এখন আমি দেখছি যে স্টেট ট্রুপার এবং লোকাল পুলিশরা সব দাঁড়িয়ে আছে এবং একটা রিয়েলি একটা খুব আতঙ্কের মধ্যে আছে সবাই।
একটা কথা যে আপনারা তো সেখানে আছেন, বাঙালি অনেক আছেন, বাংলাদেশি বা ভারতের যারা বাংলা ভাষাভাষী তারা সেখানে রয়েছেন, তাদের মধ্যে তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া দেখছেন?
একই প্রতিক্রিয়া প্রত্যেকটা প্যারেন্টসের, একই প্রতিক্রিয়া যে যে আমেরিকার মতো একটা দেশে এসে যদি তাদেরকে এভাবে সন্তান হারাতে হয় এবং স্কুল যে স্কুলের মাঝে সত্যি তারা সবাই স্টান্ট হয়ে গেছেন, সবাই একটা মানে নিজেদের মধ্যেই একটা মানে কথা চালাচালি হচ্ছে যে কি হবে কি করবে তারা, এই একটা ভাব একটা ইয়ে করছে, বিরাজ হচ্ছে।
কিন্তু একটা কথা যে বারবারই কিন্তু দেখা যাচ্ছে যে ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশনের কথাটা উঠছে, নাম আসছে, এবং অস্ত্র রাখার এই যে অধিকার আমেরিকায়, এ নিয়েও আলোচনা হচ্ছে। তবুও দেখা যাচ্ছে যে যারা তরুণ প্রজন্ম তাদের সবার মধ্যেই একটা আতঙ্ক থাকলেও তাদের হাতে আবার কয়েকজনের হাতে অস্ত্র চলে যাচ্ছে, তো এ নিয়ে কি চিন্তা ভাবনা করছেন?
আমার আমাদের যে আমরা যারা আছি আমাদের মনে একটা ইয়ে হচ্ছে যে গান শো গুলো হয় এগুলাকে স্টপ করা উচিত, এবং বিশেষ করে শটগান গুলো যেভাবে বিক্রি হচ্ছে, এবং কয়েকদিন আগেও ফ্লোরিডাতে গান শো হয়ে গেল এবং এখানে প্যারেন্টসদের সাথে ছেলেমেয়েরাও আসতেছে, ইয়াং টিনেজ গুলো আসতেছে, এই জিনিসগুলো কন্ট্রোল করা উচিত। এটা এই জিনিসটা কংগ্রেস এবং আমরা পিটিশন করছি আমাদের লোকাল কংগ্রেস লোকাল সিনেটে যে গান ভায়োলেন্সটা যাতে গান জনগণের হাতে না আসে উইদাউট ব্যাকগ্রাউন্ড চেকিং, এটার জন্য আমরা সবাই প্রতিবাদ করছি এবং এখানে কংগ্রেস এবং সিনেটের কাছে আমরা সব প্রতিবাদ পাঠাচ্ছি।
আচ্ছা, জনাব আতিকুর রহমান, আমাদের সাথে এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প এই ফ্লোরিডার স্কুলে গুলি চালানোর ঘটনা বিষয়ে তার বক্তব্য রাখবেন, তো সেটাও আমরা শ্রোতাদের সময় মতো শোনাবার চেষ্টা করব। আর আপনি আজকে যে যোগ দিলেন সময় করে, আপনাকে আবারও ধন্যবাদ।
আপনাদেরকে ধন্যবাদ।
বাংলাদেশে আগামী ডিসেম্বর নাগাদ সাধারণ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা। এ অবস্থায় সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য অবাধ নির্বাচন অনুষ্ঠানে পরিবেশ, পরিস্থিতি, বাধাসমূহ এবং করণীয় সম্পর্কে বিশ্লেষণ করেছেন সাবেক নির্বাচন কমিশনার সাকাত হোসেন। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমির খুসরু।
চার দিনের বাংলাদেশ সফরে শেষ দিন বুধবার রাতে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদল ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন। এমন তাগিদ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে এই প্রথম নয়। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজসহ বিভিন্ন পক্ষ থেকেও এমন তাগিদ দীর্ঘদিনের। আগামী ডিসেম্বর নাগাদ বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা, কিন্তু বাস্তব পরিস্থিতি নানা কারণে জটিল হয়ে উঠছে। এ অবস্থায় সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ, পরিস্থিতি, বাধাসমূহ এবং করণীয় সম্পর্কে ভয়েস অব আমেরিকার জন্য বিশ্লেষণ করেছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেন। সাকাওয়াত হোসেন বর্তমানে বাংলাদেশের নির্বাচনী ইতিহাস এবং নির্বাচনী ব্যবস্থাপনা বিষয়ে গবেষণারত। সাকাওয়াত হোসেন বলেন,
এই মুহূর্তে বাংলাদেশের যে পলিটিক্যাল অ্যাটমোসফিয়ার আছে এটা খুব কন্ডিউসিভ না, কারণ একটা বড় দলের নেত্রী তিনি অভিযুক্ত হয়ে জেলে আছেন, অভিযোগটা কিন্তু সিরিয়াস, সেটা হচ্ছে অন করাপশন চার্জ, এবং এটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা বলবো, যদিও এর আগে হোসেন মোহাম্মদ এরশাদ ছিলেন প্রায় 6 বছর জেলে, আর তিনি জেলে থেকে নির্বাচন করেছিলেন এগেইনস্ট অল অড, সেরকম পরিস্থিতি কিন্তু নাই, ওনার পরিস্থিতি ছিল অন্যরকম। আবার একটি বড় দলের এরকম নেতা যখন জেলে থাকেন এবং সেই দলের নেতৃত্ব শূন্য হয়ে যায় এক ধরনের টপ এশলনের, এবং অন্যান্য নেতারা দৌড়ে বেড়াচ্ছে, কেউ অ্যারেস্ট হচ্ছে, কালকেও বোধহয় অ্যারেস্ট হয়েছে, তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে এটা অল ইনক্লুসিভ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়ার যে সংজ্ঞা, সেই সংজ্ঞার মতে পরিস্থিতি পড়ে না ঠিকই। তবে যেহেতু ইলেকশনে এখনো একটা সময় বাকি আছে, যদিও 7-8 মাস, তারপরে এটা অনেক সময়, এর মধ্যে কি কোন দিকে টার্ন করে সেটা একটা দেখবার বিষয়। তবে যেটা আমরা বলি লেভেল প্লেইং ফিল্ড বলতে, যেটা আমরা বুঝাই, যারা থিওরিশিয়ান যারা বুঝায়, সেই অবস্থা কিন্তু এখন নেই। এখন মুক্ত অবস্থায় যারা আছেন তারা প্রচার প্রচারণা করতে পারছেন, তারা প্রচার যন্ত্রের বেশিরভাগ অংশ তার জুড়ে আছে, অন্যান্যদের উপস্থিতি সেখানে নেই। কাজেই এটা এই মুহূর্তে যে অল ইনক্লুসিভ ইলেকশন করতে, অল ইনক্লুসিভ ইলেকশনের একটা ডেফিনেশন, সে অল ইনক্লুসিভ বলতে আমরা কি বুঝাই ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ, অল ইনক্লুসিভ ইলেকশন ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ, যে দুটি বা তিনটি দল আছে যারা 300 আসন নিয়ে প্রার্থী দেওয়ার শক্তি রাখে, তাদের অংশগ্রহণকে আমি যদি অল ইনক্লুসিভ বলি তাহলে আমার মনে হয় খুব একটা ভুল হবে না। বাকি দল যেগুলো আছে সেগুলো নিজেদের ক্যাপাসিটি নাই যে এই ধরনের প্রতিযোগিতা গড়ে তোলা। কনটেস্টেড ইলেকশন এবং ইনক্লুসিভ ইলেকশন এই দুটা কিন্তু একসাথে দেখতে হবে। তো ইনক্লুসিভ মানে যদি 29টা দল হয় যার কোনো অস্তিত্ব নেই একটি দল ছাড়া, তাহলে সেটাকে কতখানি আমরা ইনক্লুসিভ বলবো। কনটেস্টেড ইনক্লুসিভ ইলেকশন হ্যাজ টু বি কনটেস্টেড ইলেকশন, সেটাই আমার মনে হয় যে যেটা এখন বাংলাদেশে এই পরিস্থিতিতে সেটা অনুপস্থিত মনে হচ্ছে, যে দুটি বড় দলের ভিতরে যে ধরনের একটা বৈরীভাব এবং দিন দিন সেই বৈরীভাবের একটা প্রকট যারা আমরা দেখছি, সেই জায়গাটাতেই কিন্তু বড় বাধা। এখানে কোনো পলিটিক্যাল ব্রিঙ্কম্যানশিপ আমরা এখনো দেখতে পারছি না দুই দলের, কোনো একটা দলের কাছ থেকে। সরকারি দল একটা অনমনীয় অবস্থানে আছে, অন্য দলের পরিস্থিতি নাই যে তারা গভর্নমেন্টকে ফোর্স করবে যে একটা এক ধরনের প্ল্যাটফর্ম তৈরি করার, কাজে সম্পূর্ণই সরকারি দলের অনুকম্পর উপরেই নির্ভর করছে যে যেই পরিস্থিতি আছে সেই পরিস্থিতিকে ইজ করার। করণীয়টা হচ্ছে সরকারকে এগিয়ে আসতে হবে, যেগুলো যা আইনের আওতার ভিতরে আছে সেগুলো তো আইনের মধ্যেই আছে, আইন অনুযায়ী ব্যবস্থা অন্য দল নিতে যাবে সেটাকে কোন ধরনের বাধা না দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে বিরোধী দলকে ধরপাকড় না করে স্পেস দেওয়া, এবং একটা কোন লেভেলে একটা আলোচনা করা কিভাবে ইনক্লুসিভ ইলেকশন অ্যান্ড কনটেস্টেড ইলেকশন করতে পারে গভর্নমেন্ট। সরকার অলরেডি আপার হ্যান্ডে আছে, তাকেই এগিয়ে আসতে হবে বলে।
সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাকাত হোসেন মনে করেন, সব দলের অংশগ্রহণে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ক্ষমতাসীন পক্ষকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতায় অনুষ্ঠিত হিন্দু সংহতি সভায় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সে বিষয়ে এখন আমরা কথা বলছি কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে। কলকাতায় হিন্দু সংহতির সভায় সংবাদ মাধ্যমের কর্মীরা আক্রান্ত হয়েছেন, এই বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে। পরমাশিস ঘোষ রায়, আপনি যদি শুরুতে আমাদেরকে বলেন কি উপলক্ষে কারা ধর্মান্তকরণের আয়োজন করেছিলেন।
আসলে বিষয়টা হয়েছে গতকাল 14 ফেব্রুয়ারি গোটা ভারতবর্ষ জুড়েই ভ্যালেন্টাইন্স ডে এখন একটা পশ্চিমী সংস্কৃতি, অস্বীকার করার কোনো উপায় নেই, সভ্যতা এগোচ্ছে, বিভিন্ন মানুষের ভালো লাগাটা তার নিজস্ব স্বাধীনতা, ভ্যালেন্টাইন্স ডে এখন আমাদের ভারতবর্ষ ভীষণভাবে পালিত হয়, সেটা নিয়ে কোনো মহল নিন্দা করে, কোনো মহল সেটা পালন করে, প্রত্যেকটা মানুষের তো নিজস্ব ব্যক্তি স্বাধীনতা আছে সমাজে এগিয়ে যাওয়ার জন্য, যে যেমন ভাবে সমাজটাকে দেখুক। কিন্তু সমস্যাটা হচ্ছে যে গতকাল আমাদের কলকাতার রানী রাসমণি এভিনিউতে হিন্দু সংহতি মঞ্চের একটি সংগঠন, ইতিমধ্যেই দেশের রাজনৈতিক দলগুলি বলছে এটা একটা গেরুয়া শিবিরের একটা মঞ্চ, তো সেক্ষেত্রে তাদের দশম বর্ষ পূর্তি পালন হচ্ছিল, তারা সে দশম বর্ষ পূর্তি উদযাপনের অঙ্গ হিসেবে রেখেছে ধর্মান্তকরণের একটা অনুষ্ঠান। স্বাভাবিকভাবেই সেখানে বহু মানুষের ভিড় হয়েছে সেটা দেখার জন্য, এবং সংবাদ মাধ্যম তো সেখানে হাজির ছিল। সংবাদ মাধ্যমের বক্তব্য ছিল কাদের ধর্মান্তকরণ করা হচ্ছে, কেন করা হচ্ছে, তাদের কাছে জানতে চেয়েছিল যারা ধর্মান্তকরণ হচ্ছেন, মুসলিম থেকে হিন্দু ধর্মে তারা ধর্মান্তকরণ হচ্ছেন। তখনই তারা আক্রান্ত হন সেই হিন্দু সংহতি মঞ্চের বাহিনীর কাছ থেকে। ঘটনাটা ঠিক এরকম।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ফ্লোরিডা পরিস্থিতি নিয়ে কথা বলছেন, তিনি কি বলছেন তা জানছি স্বাগত নাস্টান কুইনের কাছে।
Hatred and evil. Around 2:30 yesterday afternoon, police responded to reports of gunfire at Marjorie Stoneman Douglas High School in Parkland, Florida, a great and safe community. There a shooter,
President Trump এখন হোয়াইট হাউসে
ওপেন ফায়ার অন ডিফেন্সিভ স্টুডেন্টস থেকে
বক্তব্য রাখছেন, এবং তিনি বলছেন যে গতকাল যিনি যে ছাত্রটি গুলি করেছে সে সেই স্কুলে গেছে ফ্লোরিডার পার্কল্যান্ডে একটি হাই স্কুলে, যেখানে সে আগে সাবেক ছাত্র ছিল। এবং প্রেসিডেন্ট ট্রাম্প বললেন যে সে যখন গুলি চালনা শুরু করে তখন পুলিশ সেখানে যায়, এবং সারা দেশ এখন মর্মাহত, তারা শোকাভূত, তারা সকল সারা দেশ এখন এই ঘটনায় দুঃখ প্রকাশ করছে, মর্মাহত।
American family, and your suffering is our burden also. No child, no teacher should ever be in danger in an American school.
যে কোন শিশু যারা ছাত্রছাত্রী যারা স্কুলে যাচ্ছে তাদের কখনো এই রকম বিপদসংকুল পরিস্থিতিতে থাকতে হবে না, তাদের থাকা উচিত নয়। কোনো মা বাবা বা কোনো শিক্ষক শিক্ষয়িত্রীকে যেন কখনো এই পরিস্থিতির সম্মুখীন হতে না হয়।
Each one had dreams to pursue, love to give, and talents to share with the world. And each one had a family to whom they meant
প্রতিটি ছাত্র ছাত্রী যারা নিহত হয়েছেন, প্রেসিডেন্ট বলছেন যে তাদের কত স্বপ্ন ছিল কিন্তু সেই স্বপ্নগুলো চলে গেল, এখন আর সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না। এখন আমরা সারা দেশ এই যে প্রাণ নাশ হয়েছে তাদের জন্য শোক প্রকাশ করছি, আমরা সবাই মর্মাহত।
শুনছিলেন ফ্লোরিডার হাইস্কুলে গুলি চালানোর ঘটনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য।
কেন করা হচ্ছে তাদের কাছে জানতে চেয়েছিল, যারা ধর্মান্তকরণ হচ্ছেন মুসলিম থেকে হিন্দু ধর্মে তারা ধর্মান্তকরণ হচ্ছেন, তখনই তারা আক্রান্ত হন সেই হিন্দু সংহতি মঞ্চের বাহিনীর কাছ থেকে। ঘটনাটা ঠিক এরকমই।
সাংবাদিক তো জানতে চাইতেই পারেন, কিন্তু তাদের আক্রান্ত করার কারণ কি ছিল?
আসলে আপনারা জানেন, আমরা জানি যে ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে সাংবাদিকতা কাজটা, সাংবাদিকতার যা কাজ বা সাংবাদিকদের যে কাজ, সেটা একটা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। তো এই বিষয়টার উপরে সাংবাদিকদের তো জানার অধিকারও আছে এবং জানানোরও দায়িত্ব আছে যে কারা ধর্মান্তকরণ হচ্ছেন, কেন হচ্ছেন, জানতে চাওয়ার অধিকার যেমন আছে, সাংবাদিকতার কাজেটা দায়িত্বের মধ্যেও পড়ে। বিষয়টা হচ্ছে এই কাজটাতে যারা বাধা দান করলো তার মানে কিছু কি লুকোচ্ছে, কিছু কি চাপিয়ে দেওয়া হচ্ছে, এটাই এখন সমাজের বিভিন্ন স্তরের মানুষের, সাধারণ মানুষের, মিডিয়ার, দেশের সর্বস্তরের মানুষের কাছে কলকাতায় একেবারে রেড়ে করে পড়েছে, নিন্দায় সরব সব মহল। যে একটা জিনিস জানতে চাওয়ার অধিকার, জানানোর অধিকার যাদের পেশা এবং সাংবাদিকতা একটা গণতন্ত্রের স্তম্ভ, তারা আক্রান্ত হচ্ছে, এর চেয়ে লজ্জার কি হতে পারে?
পশ্চিমবঙ্গের প্রশাসন এই বিষয়ে এখন পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে, সবশেষ অবস্থাটা যদি আমাদেরকে একটু জানান।
ইতিমধ্যে গতকালই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে নিন্দায় সরব যেমন এবং প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন যে এদের গ্রেপ্তার করতে হবে এবং যতটা সম্ভব আইনানুগ ব্যবস্থা নিয়ে এদের শাস্তি প্রদান করতে হবে। সর্বশেষ খবর অনুযায়ী আমরা জেনেছি যে এই সংগঠনের অন্যতম নেতা তপন ঘোষ সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী 17 ফেব্রুয়ারি পর্যন্ত এদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ধৃতদেরকে আজই কলকাতার ব্যাংশাল কোর্টে পেশ করা হয়। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ 2টি জামিন অযোগ্য ধারায় মামলা ইতিমধ্যে রুজু হয়েছে।
কোন রাজনৈতিক দলকে কি এর জন্য দায়ী করা হচ্ছে?
অবশ্যই দায়ী করা হচ্ছে যে হিন্দু সংহতি মঞ্চকে, অন্যান্য রাজনৈতিক দলরা যেটা বলছে যে এটা একটা বিজেপিরই শাখা সংগঠন বা বিজেপির আশ্রিত বা তাদের প্রায় এই সংগঠন গড়ে উঠেছে। যদিও বিজেপির পক্ষ থেকে কিন্তু এটা তীব্র ভাষায় নিন্দা করা হয়েছে। বিজেপির দলের নেতা সায়ন্তন বসু সাংবাদিকদের আক্রমণের বিষয়টিকে ভীষণভাবে নিন্দনীয় করেছেন এবং নিন্দনীয় ভাষায় তিনি এটাকে তার বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন বিজেপি এটা কখনোই সমর্থন করে না। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, সিপিআইএম পার্টি তরফেও এটা ভীষণভাবে সমালোচনা করা সরব হয়েছে। পাশাপাশি বিরোধীরা, আমাদের দেশের এবং রাজ্যের বিরোধীরা সম্মিলিতভাবে গেরুয়া শিবিরকেই এই ঘটনার জন্য তারা নিষেধা করছে।
পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো এই বিষয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছে?
গণমাধ্যমগুলো তো সমস্ত গণমাধ্যমের প্রতিক্রিয়া বলতে তাদের আজকে কলকাতাতে ইংরাজি, বাংলা, দৈনিক, রিজিওনাল, সর্বভারতীয় স্তরের সমস্ত গণমাধ্যমের কালকের এই কলকাতা শহরের ঘটনাটা কিন্তু একেবারে শিরোনাম হয়েছে। শিরোনামের প্রত্যেকেরই ভাষা যে গণতন্ত্র আক্রান্ত, গেরুয়া শিবিরের দাপাদাপি, এরকম ভাষায় সব কাগজ, পত্রপত্রিকা, টেলিভিশন চ্যানেল, সমস্ত গণমাধ্যম কিন্তু এই বিষয়টি নিয়ে শিরোনাম করেছে, নিন্দার শিরোনাম।
সুশীল সমাজ এবং সাধারণ মানুষ বিষয়টিকে কিভাবে দেখছে এবং আপনি কারোর সঙ্গে কথা বলতে পেরেছেন কিনা বিষয়ে?
আমি সমাজের 3টি স্তরে কথা বলেছি, একজন শিক্ষয়িত্রী, একজন সাংবাদিক, একজন অধ্যাপিকা। সাংবাদিক সুমন ভট্টাচার্য, উনি যেটা আমাকে টেলিফোন বার্তায় জানিয়েছেন যে তপন ঘোষ যে অ্যারেস্ট হয়েছেন, তার সহযোগীরা যে অ্যারেস্ট হয়েছেন, এদের দৃষ্টান্তমূলক শাস্তি তিনি দাবি করেছেন। আমরা প্রথমে শুনে নেব সমাজকর্মী প্রবীর ভট্টাচার্য এই বিষয়ে তার প্রতিক্রিয়া যে কথা বলেছেন একটু শুনে নেব।
সংহতি দিবস পালন করছে, তো কাদেরকে নিয়ে সংহতি দিবস পালন করছে? মানুষকে যদি সঙ্গে রাখতে না পারে তাহলে সেই সংহতি দিবসের তো প্রকৃত কোন মানে থাকে না, মানেটা উল্টো হয়ে যায়। সাংবাদিকরা জানতে চেয়েছে যে যারা মুসলিম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হচ্ছে তারা কোন উৎসাহে, কিসের টানে তারা করছে, কোন ভালোবাসা, কোন আদর্শে তারা মুসলিম থেকে হিন্দু হলো, এটা জানার অধিকার আছে, সকলের অধিকার আছে এবং জানানোরও অধিকার আছে। সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করার জন্য সেই সমস্ত মানুষদের ইন্টারভিউ নিতে গেছে যে আপনারা কেন মুসলিম থেকে হিন্দু করেন, তাদের উপরে আক্রমণ। এইভাবে সংহতি দিবস পালন করা যায় না।
পাশাপাশি অধ্যাপক ইমানুল হক জানিয়েছেন,
ভারতবর্ষ এক বহুত্ববাদী দেশ, মিশ্র সংস্কৃতির দেশ। এই দেশে বহু ধর্ম, বহু ভাষা, বহু খাদ্যাভ্যাস, বহু সংস্কৃতি এবং সম্পূর্ণ বিরোধী ধরনের খাদ্যাভ্যাস, বিরোধী ধরনের সংস্কৃতি নিয়ে একসাথে আছে, মিলেমিশে থাকা এটার ঐতিহ্য। এবং রবীন্দ্রনাথ বলেছিলেন যে হিন্দু একটা সংস্কৃতি, একটা জীবনধারা। তো আজকে হিন্দুত্বের নাম করে কিছু মানুষ হিন্দু ধর্মের চরম অপমান করছেন। খ্রিস্টান হওয়া যায়, বৌদ্ধ হওয়া যায়, মুসলিম হওয়া যায়, হিন্দু হওয়ার কোনো বিধান কিন্তু তথাকথিত সনাতন যে ধর্ম বা ব্রাহ্মণ্য ধর্মের সেই বিধান কোথাও নেই যে কেউ হিন্দু হতে পারেন না। অথচ ধর্মান্তকরণের নাম করে কালকে যে নাটক করা হলো কলকাতায়, এটা করা হলো সম্পূর্ণ সাম্প্রদায়িক মেরুকরণের জন্য।
অন্যদিকে শিক্ষয়িত্রী সোমাইত জানিয়েছেন,
আমরা জানি যে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, আর সেই দেশে সমস্ত ধর্মের মানুষ বাস করে, আর সবার সমান অধিকার। সেই সমান অধিকারের দেশে কোন সংগঠন বা ধর্মীয় সংগঠন তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে, এক ধর্মের মানুষকে ধর্মান্তকরণের মধ্যে দিয়ে তারা সেই বার্ষিকী উদযাপন করবে, আর সেই বিষয়টি নিয়ে যখন সাংবাদিকরা যতদূর জানি তারা হচ্ছে গণতন্ত্রের আরেকটি স্তম্ভ, তারা জিজ্ঞাসাবাদ করতে গিয়ে আক্রান্ত হলো। আমি ঠিক বুঝতে পারছি না, মানে একজন শিক্ষয়িত্রী হিসেবে বলছি, এর থেকে সমাজ কি শিক্ষা পেল? আমার প্রশ্ন একটাই, আমরা কি সঠিক গণতন্ত্রের পথে
ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির অতীত ঐতিহ্য এবং বর্তমান অবস্থার মধ্যে কোন পার্থক্য কি আপনি লক্ষ্য করছেন পরমাশিস ঘোষরায়?
অবশ্যই, ভারতবর্ষের ইতিহাস যদি আমরা দেখি, ব্রিটিশ সাম্রাজ্য আমাদের দীর্ঘদিন পরাধীন করে রেখেছিল, তারপরে দেশ 1947 সালে স্বাধীন হয়েছে, তারপর থেকে এতগুলো বছর কেটে গেছে। ভারতবর্ষের ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য, গণতান্ত্রিক দেশ, সব ধর্মের বাস। অধ্যাপক ইমানুল হক ইতিমধ্যেই বলেছেন বিভিন্ন খাদ্যাভ্যাস যেমন আছে, বিভিন্ন সংস্কৃতি আছে। এখন কিন্তু মনে হচ্ছে আমাদের যে একটা চাপিয়ে দেওয়ার রাজনীতি, গায়ের জোরে রাজনীতি, কিন্তু এটা স্পষ্ট ভাষায়, এটা একান্তই আমার ব্যক্তিগত মত, এটা কাউকে দোষারোপ করে নয়, কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু আতঙ্কিত যে আমরা আমাদের ঐতিহ্যকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের দেশের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার সংস্কৃতি আমাদের বজায় থাকছে কিনা সেইটার জায়গা থেকে কিন্তু আমরা আতঙ্কিত এবং আমরা দেখতে পাচ্ছি আমরা আক্রান্ত।
এর কারণ কি বলে আপনি মনে করেন?
কারণ প্রত্যেকেই মনে হয় তার একটা অস্তিত্ব সংকটে ভুগছে এবং আমরাই মহান, আমরাই ঠিক, সাদামাটা বাংলায় যেটা বলা যায় গায়ের জোরে রাজনীতি। অনেকাংশে প্রশাসনকেও কাজে লাগানো হচ্ছে, আমাদের কিছু হবে না, আমরা প্রশাসনে আছি, এরকম। সেটা সব ক্ষেত্রে পরিষ্কার ভাবে এইভাবেই বলা যায়, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারা থেকে কিন্তু আমরা সরে আসছি।
পরমাশিস ঘোষ রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
শুনছিলাম কলকাতায় অনুষ্ঠিত হিন্দু সংহতির সভায় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সে বিষয়ে পরমাশিস ঘোষ রায়ের বিশ্লেষণ। এর মাঝেই আমরা শুনেছি ফ্লোরিডায় চালানো গুলির ঘটনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখন শুনবেন নারী কণ্ঠ, উপস্থাপন করছেন সগুপ্তা নাসরিন কুইন।
শুরু হচ্ছে মহিলাদের জন্য নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব সাংবাদিক ও কলাম লেখক মনিজা রহমানের সঙ্গে।
মনিজুর রহমান পড়েছেন অর্থনীতিতে, তবে পেশা হিসেবে বেছে নিয়েছেন ক্রীড়া সাংবাদিকতাকে। তিনি বর্তমানে কর্মরত আছেন উত্তর আমেরিকা থেকে প্রকাশিত প্রথম আলো পত্রিকায়। আসুন শোনা যাক তার সঙ্গে আমার কথোপকথন। মনিজুর রহমান, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি নারী কণ্ঠ অনুষ্ঠানে।
আপনাকেও অনেক ধন্যবাদ, আর নারী কণ্ঠের দর্শক শ্রোতাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা।
ফেব্রুয়ারি মাসটি ভাষা আন্দোলনের মাস, বাঙালিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগছে। আপনি একজন সাংবাদিক, যদিও আপনি পড়াশুনো করেছেন অর্থনীতিতে, এই পেশা বেছে নিতে আপনি কিভাবে অনুপ্রাণিত হয়েছেন?
আমি আসলে খুব স্কুল জীবন কলেজ জীবন থেকে খুব সৃষ্টিশীল, লেখার প্রতি আমার খুব আকর্ষণ ছিল। আমি যখন স্কুলে পড়তাম নিয়মিত বই পড়তাম, তারপর যখন কলেজে ঢুকলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে যুক্ত হলাম, পাঠচক্রে যেতাম, বড় বড় লেখকদের বই পড়তাম, বিচিত্র সব মানুষের চরিত্র সম্পর্কে জানতাম, তখন থেকে আমার নিজের প্রকাশের একটা ইচ্ছে জাগে যে আমিও লিখব। তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়লাম, আমার খুব ইচ্ছা ছিল যে আমি ইংরেজি সাহিত্য কিংবা জার্নালিজমে পড়ব। তো মানুষের হয় কি যে স্বপ্নটাই একসময় বাস্তবে রূপ ধারণ করে। তারপর আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, মাস্টার্সের ছাত্রী, তখন আমি জানতে পারলাম যে মানবজমিন, তখনকার দৈনিক মানবজমিনে স্পোর্টস রিপোর্টার পদে তারা মেয়েরা নিবে, তখন আমি ওখানে ইন্টারভিউ দিলাম এবং টিকে গেলাম। এরপর আমি আসলে তখনও নিশ্চিত ছিলাম না যে আমি পেশা হিসাবে ক্রীড়া সাংবাদিকে বেছে নিব না কোনো সরকারি চাকরি করব কিংবা ব্যাংকে চাকরি করব। পরে যখন আমি জনকণ্ঠে সুযোগ পেলাম ঢোকার স্পোর্টস রিপোর্টার হিসেবে, তখন আমি সিদ্ধান্ত নিলাম না আমি এখানেই থাকবো, এটাই আমার ভালোবাসার জায়গা। কারণ ক্রীড়া সাংবাদিকতা আমার কাছে মনে হচ্ছে এটা শুধু আমার পেশা না, এটা আমার নেশাও, আমার প্যাশন। আর ক্রীড়া সাংবাদিকতাটা বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে যে সাংবাদিকতার অন্যান্য বিভাগ থেকে ক্রীড়া সাংবাদিকতার পার্থক্য হলো এখানে আপনার লেখায় বেশ সাহিত্য করার সুযোগ আছে। আমি বরাবরই লেখক মানে পরিচয়টা আমার একটু বেশি রাখতে চাই, এগিয়ে রাখতে চাই সাংবাদিক পরিচয়ের পাশাপাশি। তো ওখানে যেহেতু আপনি ঝাল মুড়ি মানে খুব মজা করে লিখতে পারেন, তো এই কারণে আমার খুব ইচ্ছে ছিল যে ক্রীড়া সাংবাদিকতাটাই আমি পেশা হিসেবে বেছে নেব, আর সেটাই নিয়েছি।
আচ্ছা, পেশাগত জীবনে আপনি যেমন বললেন দৈনিক মানব জীবনে কাজ করেছেন, দৈনিক জনকণ্ঠ এবং ইন্ডিপেন্ডেন্ট টিভিতেও আপনি কাজ করেছেন ক্রীড়া সাংবাদিক হিসেবে, আপনার অভিজ্ঞতার কথা একটু বলবেন।
আমি দৈনিক মানব জীবনে ছিলাম 1 বছর, আর দৈনিক জনকণ্ঠে ছিলাম 12 বছর, আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ছিলাম 2 বছর। আপনারা শ্রোতাদেরকে তথ্য দেই যে আমাদের এর আগে কয়েকজন আমাদের সিনিয়র আপা তারা এমনি লেখালেখি করলেও মানে পেশাদার সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক হিসেবে বাংলাদেশে আমি প্রথম। 1999 সালে দৈনিক মানব জমিনে ক্রীড়া সাংবাদিক হিসেবে আমার যাত্রা শুরু হয়। তো বুঝতেই পারছেন যে মানে শুরুটা আসলে মোটেই মানে বন্ধুর ছিল না, কারণ মানুষের মধ্যে তখনো মানে সেই মনোভাবটা তৈরি হয়নি যে একজন নারীকে মানে ক্রীড়া সাংবাদিক হিসেবে দেখা। তো তখন যখন আমি যখন স্টেডিয়ামে যেতাম, ফেডারেশনে যেতাম, ক্রীড়া ফেডারেশনে যেতাম, তারপর মাঠে যেতাম, বিভিন্ন জায়গায় যেতাম খেলা কাভার করতে, তখন সবাই খুব অবাক হয়ে তাকাতো, ভাবতো যে ইনি আবার কে, মানে এইরকম তো আগে কখনো দেখিনি। এবং আমি আসলে পেশাদার সাংবাদিক ছিলাম, যার ফলে আমার কাজের জায়গাটা ছিল পুরুষ কেন্দ্রিক, কারণ আমাদের দেশে এখনো হচ্ছে পুরুষদের খেলাধুলাটাই সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি জনপ্রিয় আকর্ষণীয়। তো তখন স্বাভাবিকভাবে আমারও একটু কুণ্ঠা লাগতো, কারণ আমি তো খুব রক্ষণশীল পরিবার বা সমাজ থেকেই এসেছি। তারপরও আমি আমার মনের জোরে, আত্মবিশ্বাসের জোরে কাজ করে গিয়েছি। এমনও দিন গিয়েছে যে একটা ফুটবল স্টেডিয়ামে আমি হয়তো মিডিয়ায় কাজ করছি, যেমন আমাদের প্রেস বক্স যেটা বলে, তো প্রেস বক্সের সবাই পুরুষ, এবং যারা মাঠে খেলছে তারাও পুরুষ, যারা কর্মকর্তা মাঠে এসেছে তারাও পুরুষ, 1,000-20 দর্শক মাঠে বসে আছে তারাও প্রত্যেকে পুরুষ, তার মধ্যে আমি একা মানে নারী। তো ওর মধ্যে আমি স্টেডিয়ামে সমস্ত পুরুষের চোখের সামনে দিয়ে মাঠে যেতাম, খেলোয়াড়দের ইন্টারভিউ করতাম, কোচের ইন্টারভিউ করতাম। তো এটা আসলে আমি মনের জোরেই করেছি এবং এখনো সেটাই করে চলেছি।
এটা কি আপনার কাছে চ্যালেঞ্জ মনে হয়েছে তখন?
অবশ্যই একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, কারণ ক্রীড়া সাংবাদিকতাটা মানে নারীদের জন্য খুবই একটা অপ্রচলিত পেশা আমি যখন নিয়েছি। তারপর আমার দেখা দেখি অনেকে এসেছেন, বিশেষ করে টেলিভিশন মিডিয়া, আপনি এখন দেখবেন যে প্রত্যেক টিভিতে একজন দুজন মেয়ে ক্রীড়া সাংবাদিক আছেন, যেটা আমার একটা বিরাট আত্মতৃপ্তির জায়গা। কিন্তু শুরুটা আসলে খুব কঠিন ছিল। এমন হয়েছে যেমন আমি বলবো যে আমরা যখন বাংলাদেশ ক্রিকেট দল তো খুব জনপ্রিয়, আপনি জানেন যে তো বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিক টুর্নামেন্ট হতো, তখন ভারত পাকিস্তান থেকে ক্রিকেট প্লেয়ার আসতো, বড় বড় নাম করা ফাইভ স্টার হোটেল গুলোতে থাকতো। তো অন্যান্য ক্রীড়া সাংবাদিকদের সাথে আমিও সেখানে যেতাম ওদের সাথে ইন্টারভিউ করার জন্য বা ওদের সাথে প্রেস কনফারেন্স সেটা কভার করার জন্য। বেশিরভাগ সময় দেখা যেত আমাকে গেটে আটকে দেওয়া হতো, আমার কলিগ সহকর্মীরা সবাই চলে যেত, কিন্তু আমি দেখা যেত আমাকে যেতে দিচ্ছে না সিকিউরিটি গার্ড, তারা ভাবতো যে আমি মনে হয় অটোগ্রাফ শিকারী। এখানে তো ভারত পাকিস্তান ক্রিকেটারদের ক্রেজ খুব বেশি ছিল আমাদের মানে নারী ভক্তদের কাছে, তো ভাবতো আমি মনে হয় এরকম কোন নারী ভক্ত হব। তখন আমার খুব খারাপ লাগতো যে আমার সব কলিগটা চলে গিয়েছে আর আমাকে অটোগ্রাফ শিকারী হিসেবে মানে ধরে রাখতো।
কিন্তু আপনার তো প্রেস ক্রেডেনশিয়াল ছিল।
হ্যাঁ, ওইটা দেখিয়ে যেতে হতো, অন্যদের ওইটা ওইটার দরকার হতো না।
আচ্ছা আচ্ছা, আপনি একজন লেখক, কবিতা নাটক গল্প উপন্যাস প্রবন্ধ ছাড়াও আপনি নিয়মিত কলাম লেখেন, কোন বিষয়ে আপনার কলাম লিখতে ভালো লাগে?
ক্রীড়া সাংবাদিক ছিলাম, তো আমি ক্রীড়া সাংবাদিকতায় 14 বছর কাটানোর পরে, প্রথম 14 বছর, তার আগে 2 বছর আমি মোট 16 বছর হবে, তার আগে 2 বছর আমি কন্ট্রিবিউটর ছিলাম ক্রীড়ালোক এবং ক্রীড়া জগৎ পত্রিকায়। একটু বলি যে আমার ক্রীড়া সাংবাদিকতাটা হয়েছে, আমি ক্রীড়ালোক একটা পত্রিকা বের হয় পাক্ষিক ক্রীড়া বিষয়ক ম্যাগাজিন, এটা বাংলাদেশে ঢাকা থেকে বের হয়। তো আমি ওখানে পাঠকের পাতা ছিল একটা বিভাগ, তো পাঠকের পাতায় আমি নিয়মিত লেখা লিখতাম বিভিন্ন টুর্নামেন্টকে কেন্দ্র করে বা বিভিন্ন খেলোয়াড়কে কেন্দ্র করে। তো ওই পাঠকের পাতায় লেখা সুবাদে ওরা একদিন আমার বাসার অ্যাড্রেসে চিঠি পাঠালো যে আমরা তখন 1997 সালে বাংলাদেশ ICC ট্রফি জিতেছে, যে আমরা কয়েকজন পাঠককে বাছাই করেছি যাদের অনুভূতির কথা ছাপা হবে এই ICC ট্রফির জয় উপলক্ষে, তো আপনি কি একটা লেখা দিবেন? তো চিঠিটা যখন আমার হাতে পৌঁছালো তার পর দিনই লেখা জমা দেওয়ার শেষ দিন। তো আমি ভাবলাম যেহেতু আমি পুরানো ঢাকায় থাকি, আমার বাসার কাছে ইত্তেফাক অফিস, ইত্তেফাক অফিসে 6টায় ক্রীড়ালোক ভবন, ক্রীড়ালোক রোববার একসাথে অফিস ছিল, তো আমি ভাবলাম আমি নিজেই যাই, নিজেই গিয়ে হাতে লেখাটা দিয়ে আসি। তো আমি যখন গেলাম তখন ওরা বললো যে আপনি কি লেখালেখি করতে ইচ্ছুক? তো আমি বললাম হ্যাঁ অবশ্যই, আমি তো খুব ক্রীড়া বিষয়ক লেখালেখি পছন্দ করি। তখন বললো যে আপনি একটা লেখা নিয়ে আসেন। তো আমি এরপর আমার বাসায়, তখন তো আর ইন্টারনেটের যুগ ছিল না, গুগল বা অন্য কিছুতে মানে সার্চ করে এখানে নিউজ বের করার সুযোগ ছিল না, তারপর আমার বাসার খেলা বিষয়ক বিবিসি ম্যাগাজিন রাখতাম, ওখান থেকে ইস্পি বোয়া, আপনি জানেন যে তখন অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের অধিনায়ক, তো আমার খুব প্রিয় ক্রিকেটার ছিল, তা আমি ইস্পি বোয়ার উপর একটা লেখা নিয়ে এসেছিলাম, এটা আমার প্রথম লেখা, আমার এখনো মনে আছে। তো এই যে মানে আমার আসলে যে লেখালেখির প্রতি একটা বাসনা একটা সবসময় ছিল, যে আমি যে কোনো পেশায় যাই, সেটা সাংবাদিক হয়ে যাই হই, তা আমি লেখালেখিটা করে যাব। তারপর আমি যখন নিউ ইয়র্কে আসলাম, নিউ ইয়র্কে আসার একটা কারণ ছিল যে আমার একটা ছেলে, সে স্পেশাল, তো আমি যখন দেখতাম যে আসলে বাংলাদেশে সে খুব একটা উন্নতি হচ্ছে না, তখন আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিলাম যে আমরা নিউ ইয়র্কে চলে আসবো। তো নিউ ইয়র্কে চলে আসাটা আমার জন্য মানে একটা বড় মানে আমার পেশাগত জীবনে একটা বড় একটা ক্রাইসিস তৈরি হয়, কারণ আমি তো ক্রীড়া সাংবাদিক ছিলাম এখানে বাংলাদেশে, মানে এখানে নিউ ইয়র্কে যে পত্রিকা বের হয় এখানে আসলে ক্রীড়া সাংবাদিকতা নিয়ে আলাদা কোনো স্পেশাল কোনো স্পেশালাইজেশনের সুযোগ নেই। তখন আমি নিজেকে মানে পরিবর্তন করতে শুরু করলাম, আর আমার যেহেতু এখানে আমার ছেলেদের রাখার কেউ নেই, তো আমি বিকেলে ওইভাবে কাজও করতে পারতাম না, আমাকে যা কাজ করা আমার ছেলেরা যখন স্কুলে থাকে তখন করা যায়। তো আমি তখন আমার নিজের যে দ্বিতীয় সত্তা, যে লেখক সত্তাটা, ওটা জাগিয়ে তুললাম এবং লেখালেখি শুরু করলাম, কলাম লিখলাম, আগেও গল্প কবিতা লিখলাম, সেসব লিখতে শুরু করলাম। মানে আমি আমার রাশিদ হয়েছি কি, আমি আমার স্বপ্নটাকে মরে যেতে দেইনি, আমি স্বপ্নটাকে ধরে রেখেছি। আর যেটা বললেন যে আমার আসলে কি বিষয়ে লিখতে ভালোবাসা লাগে, অবশ্যই আমি খুব ইতিবাচক লেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে মানুষকে নিয়ে লেখার চেষ্টা করি, যারা আলোক সম্পন্ন মানুষ, যেমন আমি কিছুদিন আগে লিখেছি ওয়াহিদুল হককে নিয়ে, আমার দেখা একজন মানে সেরা মানুষ, একজন পরশ পাথরের মতো, এইরকম মানুষদের নিয়ে লেখার চেষ্টা করি, এবং আমার আশেপাশে খুব সাধারণ মানুষ, যে আমি এমনকি এই দেশের মানুষদের নিয়ে লিখেছি, মানে এই দেশের মানে হচ্ছে অন্যান্য অভিবাসী অন্যান্য দেশ থেকে আসা মেক্সিকানদের নিয়ে লিখেছি, কলম্বিয়ানদের নিয়ে লিখেছি, আফ্রিকানদের নিয়ে লিখেছি। তো আমার সবসময় মানুষের সংগ্রামটা আমাকে খুব আকর্ষণ করে।
আচ্ছা, বর্তমানে আপনি তো কাজ করছেন উত্তর আমেরিকা থেকে প্রকাশিত প্রথম আলো পত্রিকায়, আমেরিকায় থেকে বাংলা সাংবাদিকতা করছেন, বিরল একটা অভিজ্ঞতা, এ সম্পর্কে বলেন।
হ্যাঁ, এটা তো অবশ্যই খুব আনন্দময়, কিন্তু আমাদের হচ্ছে কি যে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি তাদের আসলে বাংলা সাংবাদিকতা করা ছাড়া আসলে খুব একটা সুযোগ নেই, কারণ আমাদের এখানে মেইন স্ট্রিমে যেতে হলে যে পরিমাণ যে ধরনের যোগ্যতা দরকার, আর এখানে তো আপনার চাকরি করতে হলে আবার অবশ্যই এই দেশে ডিগ্রি থাকতে হবে, এবং আপনাকে ইংরেজিতে লেখা এবং বলা দুটি খুব ফ্লুয়েন্ট হতে হবে, যেটা আমাদের পক্ষে অর্জন করাটা কঠিন, তারপরে অর্জন করা সম্ভব হলো এখানকার প্রতিযোগিতা অনেক বেশি। তো সেক্ষেত্রে আমাদের আসলে বাংলা সাংবাদিকতা করার মানে ছাড়া কোনো উপায় নেই, যেহেতু আমরা এত বছর এই পেশায় মানে নিজের সময় নিজের ভালোবাসা সবকিছু বিনিয়োগ করেছি, তো ওটা ছাড়ার আসলে মানে মানে আর কোনো পথ নেই। এখানে এসে আমি বলছিলাম যে আমি আসলে ওই যেহেতু আমি দিনের বেলায় কাজটা বেশি করতে ভালোবাসি এবং সেই সুযোগটা আমার বেশি, সেক্ষেত্রে আমি কলাম লিখতাম, গল্প কবিতা লিখতাম। তো এর পাশাপাশি যখন প্রথম আলো সাপ্তাহিক প্রথম আলো উত্তর আমেরিকা থেকে প্রকাশিত, ওরা যখন বললো যে আমরা উত্তরের নকশা বের করবো, উত্তরের নকশা হচ্ছে বাংলাদেশে প্রথম আলো যে নকশাটা বের করে তারই একটা সংস্করণ, এটা হচ্ছে উত্তর মানে উত্তর আমেরিকার মানুষদের জীবন লাইফ স্টাইল নিয়ে, কারণ আমাদের উত্তর আমেরিকার লাইফ স্টাইলের সাথে কিন্তু বাংলাদেশের লাইফ স্টাইল মেলে না। এখানে কিন্তু লক্ষ লক্ষ প্রবাসী মানুষ আছে যাদের যারাও কিন্তু বাংলা সংস্কৃতিকে ধারণ করে থাকতে চায়, কিন্তু সেখানেও তারা মানে দুটো সংস্কৃতির মাঝখানে থেকে তারা তাদের পথ চলতে হয়। এই যে পথ চলাটা এটাকেই আমার মানে ওই উত্তরের সংস্কৃতি লেখার উপযুক্ত, এবং আমি খুব আনন্দিত যে আমি একটা আমার মনের মতো কাজ পেয়েছি, কারণ এই কাজটা আমাকে এমন না যে সবসময় অফিসে যেতে হবে, আমি বাসায় বসেও করতে পারছি, এবং উত্তরের নকশা দুটো সংস্করণ বের হয়েছে এবং দিন দিন এটা খুব জনপ্রিয় হয়ে উঠছে, এবং আমি খুব এর জন্য খুব গর্বিত এবং আনন্দিত তৃপ্ত।
আপনি নিউ ইয়র্কে থাকেন, বাঙালিদের কমিউনিটি সেখানে বেশ বড়, সেখানকার জীবনযাত্রা, বাংলা ভাষার চর্চা, সাংস্কৃতিক চর্চা ইত্যাদি, এসব সম্পর্কে একটু বলবেন, বিশেষ করে একজন সাংবাদিকের দৃষ্টি থেকে?
হ্যাঁ অবশ্যই, আমি যেটা বলছিলাম যে আমি আসলে নিউ ইয়র্কে এসেছি 4 বছর, আমি খুব বেশি দিন না, সেই হিসাবে আমি এসেছি 2014 সালে। তো প্রথম 1 বছর আমি খুব মানে বিষণ্ন থাকতাম যে আমি একটা বড় জগৎ, কারণ আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরি করতাম, সেটা ছিল একটা বিশাল জায়গা, প্রচুর মানুষজন আসতো যেত, তারপর আমি প্রতিদিন স্টেডিয়ামে যেতাম, সেটা বঙ্গবন্ধু স্টেডিয়াম হোক, মিরপুর ক্রিকেট স্টেডিয়াম হোক, তারপর বিভিন্ন ফেডারেশনে যেতাম, ক্লাবে যেতাম। সেখান থেকে যখন আমি এই নিউ ইয়র্কে একটা ছোট 2 রুমের বাসায় এসে বন্দি হলাম, তখন আমার খুব স্বাভাবিকভাবে খুব মনটা খুব খারাপ হতো যে আমি কোথায় আসলাম। তো আস্তে আস্তে আমি যখন বিভিন্ন সংগঠন সাথে যাওয়া আসা শুরু করলাম, যুক্ত হলাম, বিশেষ করে আমি এখানে সাহিত্য একাডেমির কথা বলবো, যে সাহিত্য একাডেমি যখন আমাকে জানালো যে আপনি এখানে আসেন, আমাদের কবিতা পড়ার সুযোগ আছে বা আপনার লেখা পড়ার সুযোগ আছে, তখন আমি অনেকের সাথে পরিচয় হতে লাগলো। তারপর আমি যখন লেখালেখি শুরু করলাম পত্রিকা, তখন আমাকে আস্তে আস্তে মানুষ চিনতে লাগলো, বিভিন্ন পত্রিকার সাথে আমার যুক্ততা হলো, বিভিন্ন সংগঠনের সবাই আমাকে চিনতে লাগলো, তখন আস্তে আস্তে আমি মানে বিস্তৃত হলো আমার পরিধি। এবং আপনি হয়তো জানবেন যে আমি নিউ ইয়র্কে যেখানে থাকি জ্যাকসন হাইটস, জ্যাকসন হাইটস হচ্ছে একদম বাঙালি অধ্যুষিত এলাকার প্রাণকেন্দ্রে আমি থাকি, মানে যেখানে 73-74 স্ট্রিট মূলত প্রাণকেন্দ্র বলা যায়, আমি খুব কাছে 77 স্ট্রিটে থাকি, এবং আমার বাসা যেখানে বাসার ডান দিকেই হচ্ছে PSC 69 স্কুল, যেখানে প্রতি বছর মুক্তধারা বইমেলা হয়। মুক্তধারা বইমেলাটি হচ্ছে মানে এই উত্তর আমেরিকার সবচেয়ে বড় মিলন মেলা বাঙালিদের, এটা 3 দিন ব্যাপী হয় এবং প্রচুর মানুষের সমাগম হয়। এবং এই যে বিভিন্ন যে সংগঠনগুলো যে এখানে কাজ করছে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যেমন বিপা, বাফা, সংগীত পরিষদ, নজরুল একাডেমি, তারপর এদের সব অনুষ্ঠানগুলোই জ্যাকসন হাইটস কেন্দ্রিক, আমার বিভিন্ন সময় এইসব অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়। আমার খুব ভালো লাগে যে আমরা মানে আসলে প্রত্যেকটা মানুষের হচ্ছে মূল হচ্ছে শিকড়, যে মানুষের শিকড়কে ঘুরে যায় তার আসলে পরিচয় থাকে না। এবং আমাদের এই যে যারা বাঙালি প্রবাসীরা এত ব্যস্ততার মধ্যে, জীবনযাপনের এত সংগ্রামের মধ্যে, যে তারা যে তাদের সংস্কৃতি দিয়ে তাদের লাল সবুজ পতাকাকে হৃদয়ে ধারণ করে এখানে বিভিন্ন অনুষ্ঠানগুলো করছে, তা আমাকে এত গর্বিত করে।
আপনার কিছু কবিতাও পড়েছি, আপনি তো উপন্যাসও লিখেছেন, নাটক লিখেছেন, বিভিন্ন প্রবন্ধ লিখেছেন, আপনার সবশেষ উপন্যাস সম্পর্কে একটু বলবেন।
আমি মূলত আসলে কথা সাহিত্য নিয়ে লিখতে পছন্দ করি, উপন্যাস, ছোট গল্প, আর তার পাশাপাশি প্রবন্ধ, যেটা বলেন কলাম, কারণ কলাম একটা ব্যাপার যে এটা কলাম আসলে ব্যক্তি হিসাবে একটা পরিচিতি দেয়, যেমন মনিজা রহমানের কলাম, তো মনিজা রহমান নামটা অনেক সময় সবাই চোখে পড়ে, ছোট গল্প আর উপন্যাসের পাঠক আসলে মানে অত ব্যাপক নয়, যেটা কলমের পাঠক অনেক বেশি। আর কবিতা হচ্ছে মূলত আমার খুব ভালো লাগার একটা বিষয়। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালীন আমি অনেক কবিতা লিখেছি। তো মাঝখানে অনেক সময় অনেকটা সময় আমি লিখিনি কবিতা, বিশেষ করে ছোট গল্প উপন্যাস এগুলোই বেশি লিখেছি। তো আপনার জন্য একটা মানে শ্রোতাদের জন্য একটা নতুন তথ্য হচ্ছে যে এই আমার দ্বিতীয় কবিতার বই প্রকাশ পাচ্ছে অনেকদিন পরে। সেটা বইয়ের নাম হচ্ছে মেয়েটি আজন্ম পতিতে থেকে গেল। এই বইমেলায় এই একুশে বইমেলা এখন ঢাকায় যেটা হচ্ছে সেই বইমেলা আমার বইটি পাওয়া যাচ্ছে। বইয়ের প্রকাশক হচ্ছে হুমায়ুন কবির ঢালী অন্যায় প্রকাশনী, আর বইয়ের ভূমিকা লিখেছেন লেখক আহমেদ মাঝহার, আর বইয়ের প্রচ্ছদ লিখেছেন ধ্রুবেশ। এটাই মূলত প্রেমের কবিতার বই, এতে মোট 47টি কবিতা আছে। আমার বিভিন্ন সময়ে আমার যে লেখা যে কবিতাগুলো সেগুলো দিয়ে সাজিয়েছি। তো নারীর জীবনে অনেক অতৃপ্ত আকাঙ্ক্ষা থেকে যায়, সেই হাহাকার সেই বেদনা বোধ থেকে আমার কবিতাগুলো লেখা।
মনিজা রহমান, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। নারী কণ্ঠে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাদের ধন্যবাদ, এবং আমি যদি কথা বলতে পেরেছি আপনাদের এত ভালো অনুষ্ঠানে, এই জন্য আমি খুব গর্বিত, এবং নারী কণ্ঠের দর্শক শ্রোতাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা।
আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/voabangla। আমাদের অনুষ্ঠান এবং বাংলা বিভাগের কর্মীদের সম্পর্কে ছবি সহ বিস্তারিত তথ্য রয়েছে এই ফ্যান পেজে। আপনিও ফ্যান পেজের সদস্য হতে পারেন।
এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত।
বিগত 12 মাসে আইসিস জঙ্গি দল ইরাকে তাদের দখলিত এলাকারে বেশিরভাগ এবং সিরিয়ায় তাদের দখলিত প্রায় সব শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে। এখন যা প্রয়োজন তা হচ্ছে আইসিস দখলিত এলাকার পুনর্গঠন, যাতে করে বাস্তুচ্যুত জনগণ নিরাপদে তাদের ঘরবাড়িতে ফিরে আসতে পারেন। আইসিস জঙ্গিরা পালাবার সময় বিস্ফোরক সামগ্রী পুঁতে রেখে যাওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। তারা ঘরে ফেরা লোকজনদের হত্যা করে, যাতে করে অন্যান্যদের ঘরে ফেরার প্রয়াস ব্যাহত হয়। যুক্তরাষ্ট্র সরকার এবং স্থলে তার অংশীদাররা ব্যক্তিগত ঝুঁকি নিয়ে সিরিয়া ও ইরাকি জনগণের তাৎক্ষণিক সব চাহিদা মেটাতে অব্যাহত প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তারা মাইন ও অন্যান্য বিস্ফোরক অপসারণ এবং ঘরে ফিরে আসা লোকজনদের কাছে ঝুঁকি সম্বলিত প্রশিক্ষণ দিচ্ছেন। দৃষ্টান্তস্বরূপ সিরিয়ায় কোয়ালিশন সমর্থিত এক্সপ্লোসিভ রেমন্যান্টস অব ওয়ার উদ্যোগের মাধ্যমে 90টি অগ্রাধিকার এলাকায় সার্ভে এবং বিস্ফোরক মুক্ত করা সম্ভব হয়েছে, যাতে অন্তর্ভুক্ত রাক্কা সিটিতে 20টির বেশি স্কুল, তাবকাহ এবং রাক্কার হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য পরিচর্যা প্রকল্প, ব্রিজ, ওয়াটার প্ল্যান্টস এবং স্থিতিশীল করা যায় এমন সব উদ্যোগ। সমগ্র রাক্কা জুড়ে বেশিরভাগ স্কুল শিশু ও অল্প বয়সীদের কাছে মাইনের ঝুঁকি সম্বলিত শিক্ষাদান কর্মসূচি নেওয়া হয়েছে। আইসিস জঙ্গিদের পুঁতে রাখা সীমাহীন বিস্ফোরক অপসারণ এক অসাধারণ দায়িত্ব, তবে এই দায়িত্ব পালন মুক্ত এলাকার পুনর্গঠনের জন্য এক অপরিহার্য উদ্যোগ। বাস্তুচ্যুত জনগণ যুদ্ধে ব্যবহৃত এবং অন্যান্য উন্নত মানের বিস্ফোরকে দূষিত ঘরবাড়িতে নিরাপদে ফিরতে পারবেন না, যতক্ষণ না এসব মারাত্মক ঝুঁকির কথা তাদের জানানো হবে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর অপসারণ প্রকল্পে 10 কোটি 40 লক্ষ ডলারের অধিক বরাদ্দ করেছে, এবং যুক্তরাষ্ট্রের অর্থায়নে অংশীদাররা ইরাকে 45 টন বিস্ফোরক অপসারণ এবং সিরিয়ায় 10 কোটি 40 লক্ষ বর্গমিটার বিস্ফোরক মুক্ত করেছে। পররাষ্ট্র দপ্তর ইরাক, জর্ডান এবং লেবাননের কাছে সামরিক সরঞ্জাম বাবদ 8 কোটি 41 লক্ষ ডলার প্রদান করেছে, যাতে করে দেশগুলো আরও উন্নতভাবে তাদের সীমান্ত এবং তাদের স্বশ অঞ্চল সুরক্ষা, ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠনের মোকাবেলা এবং যুদ্ধকালীন প্রশিক্ষণ উন্নত করতে পারে। আইসিস দ্বারা পরাজয় নিশ্চিত করা একটি জরুরি অগ্রাধিকার বিষয়, এবং যুক্তরাষ্ট্রের জন্য মধ্যপ্রাচ্যে তা প্রথম অগ্রাধিকার বিষয়। আইসিস জঙ্গি দল যতদিন না পরাস্ত হবে, যুক্তরাষ্ট্র ইরাকি ও সিরিয়ার জনগণ তথা বিশ্বে আমাদের অংশীদারদের পাশে অব্যাহতভাবে থাকবে, কারণ এখনও অনেক কিছুই করার আছে।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের দক্ষিণাঞ্চলে কর্তৃপক্ষ 19 বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে স্কুলে 17 জনকে হত্যার দায়ে অভিযুক্ত করেছে। তাকে আজ আদালতে হাজির করা হবে বলেই আশা করা হচ্ছে। পুলিশ বুধবার নিকোলাস ক্রুজকে মায়ামির 70 কিলোমিটার উত্তরে পার্কল্যান্ড এলাকার মিজৌরি স্টোনম্যান ডাগলাস হাই স্কুলে আক্রমণ চালানোর দায়ে আটক করেছে। পুলিশ জানিয়েছে হামলাকারী ওই স্কুলের প্রাক্তন এক ছাত্র। সে স্কুলের বাইরে গুলি চালিয়ে পরে স্কুলের ভেতরে ঢুকে গুলি করে। কিছুক্ষণ আগেই প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডার একটি স্কুলে গুলি চালানোর ঘটনায় হতাহত এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রেসিডেন্ট বলেন, কোনো শিশুরা তাদের মা বাবা পরিবারকে এই ধরনের দুঃখজনক ঘটনায় যেন না পড়তে হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বর্তমানে লেবানন সফর করছেন। তিনি বলেন, হেজবুল্লাহ বাহিনীর অস্ত্রভাণ্ডার বৃদ্ধি এবং আঞ্চলিক সংঘাতে তাদের ভূমিকা লেবাননের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। মধ্যপ্রাচ্য সফরে তিনি বৈরুতে প্রেসিডেন্ট মিশেল আরন এবং প্রধানমন্ত্রী সাদ আল হারিরি এবং সংসদ স্পিকার নবিহ বেরির সঙ্গে বৈঠক করেন। সিরিয়ার সংঘাতকে কেন্দ্র করে সেখানকার আঞ্চলিক উত্তেজনা এবং ইসরায়েলের সঙ্গে ভূমি এবং জলসীমা নিয়ে যে বিরোধিতা চলছে তা উপশমের লক্ষ্যেই পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন লেবানন সফর করছেন। শুক্রবার ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ ও মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠককে অংশ নিতে 3 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় গেছেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল খো শোয়ে। তিনি দেশটির 12 সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর, ভারতে অনুপ্রবেশের জন্য তৈরি প্রায় 300 জঙ্গি সুযোগ পেলেই সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করবে জঙ্গিদের ওই দলটি, যার মধ্যে রয়েছে লস্কর ই তৈয়বে, জৈশ মোহাম্মদের মতো কুখ্যাত পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, দেশের সংস্কার কাজে এগিয়ে নিতে রাজনৈতিক বিশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার প্রচেষ্টার লক্ষ্যে তিনি এই সিদ্ধান্ত নেন। ওদিকে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট সাইরিল রামাফোসাকে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি সংসদের আইন প্রণেতাদের বলেন, কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় বিনা ভোটে রামাফোসাকে কেপটাউনের পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। 2017 সালে আফগানিস্তানে অসামরিক লোক নিহতের সংখ্যা যে 9% কমেছে তা জাতিসংঘ নথিভুক্ত করেছে। তবে এবছর আফগানিস্তানের সহিংসতা বাড়ার কারণে অসামরিক জনগণের প্রাণনাশের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে তারা সতর্ক করেছে। বৃহস্পতিবার আফগানিস্তানে জাতিসংঘের সাহায্যকারী সংস্থা ইউনেমা তাদের বার্ষিক রিপোর্টটি প্রকাশ করেছে। এবার দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক সমাচার। স্কেট জায়ান্ট স্লালোমে বৃহস্পতিবার সোনা জিতে নিল আমেরিকার মিখেলা শেফরিন। শেফরিন নরওয়ের মোইনকেলকে 1 সেকেন্ডের 10/4 কম সময়ে হারিয়ে দিল। এ হচ্ছে তার দ্বিতীয়বার অলিম্পিক স্বর্ণপদক জয়।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন লেনাস রেমকোস। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.